अतिथि महोदय श्री हरिपद देवनाथ भक्ति शास्त्र निकट श्रवण करते हैं। भालो भालो सब कथा बोले अल्पे सूत्र मुखे विशेष विस्तृत करें नाई तब सूत्रे प्राय समस्त कथा गुरु के भगवान के गुरुपति की कर्तव्य इत्यादि सब बोले अतपर श्री गौड़ी वेदांत समिति प्रधान प्रचारक त्रिडंडी स्वामी श्रीमद भक्ति वेदांत त्रिडंडी महाराज अपने
नमो विष्णु पादाय आचार्यने श्रीमदेव भक्ति प्रज्ञान केशवैति नामिने अतिमत्त चरित्राय स्वासितानां च कालिने जीव दुखे सदार्थाय नाम प्रेम प्रदाय वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महाबदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गुरवे गौरचंद्राय राधिकाय सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो तवैवास्मि न जीवामि त्वया विना इति दिव्येन राधे त्वं नय मां शरणं भक्त्या विहीनापराधलक्षे चित्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणाय। सप्रथमे अमि अस्मदी परमाराध्यतम नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद श्रीमद्भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्री चरण कमल अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी तत्पश्चात त्रिदंडी पादगण उपस्थित वैष्णवगण वैष्णवीगण अपना श्रवण कर लें। हमार हिंदी बोलार अभ्यास तथापि हमें बांग्लाते बोलछी अपनारा एक तो त्रुटि हम कि मन करबें ना सुधार कर दीबें। আমাদের বর্তমানে অষ্টমদীয় গুরুপাদ পদ্মের শতবার্ষিকী মহোৎসব চলছে। আগামী ব্যাস পূজার সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাঘী কৃষ্ণের আকৃতি আর তিথিতে তাহার এক বছর আবির্ভাব তিথি পূর্ণ হবে। এই জন্য আমরা ভারতের বিভিন্ন স্থানেতে আমাদের মঠগুলি যেখানে আছে, তাছাড়া দিল্লি, কলকাতা, বম্বই, পুনা ইত্যাদি বিভিন্ন শহরে, তাছাড়া আরো বিদেশেতে আমেরিকা, ইংল্যান্ড, হল্যান্ড ইত্যাদি, অস্ট্রেলিয়া, সর্বত্রই আমরা গুরু পাদ পদ্মের মহিমা বিশ্বের ভাবেতে প্রচার করব। তিনি কে ছিলেন, জগতে এসে তিনি কি করেছেন, এই সমস্ত তার মহিমা বর্ণন করবার চেষ্টা করব। বাল্যকালে আপনারা স্মরণ করলেন যে পূর্ব বাংলাতে বনারি পাড়াতে তিনি একটা সমৃদ্ধ পরিবারে জমিদার ফ্যামিলিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর বিশেষ ও সম্বন্ধে বিশেষ না বলে আমি একটি মাত্র তাহার বাল্যকালের একটা ঘটনা বলি। তাহার মা ছিলেন জমিদার ফ্যামিলি, উচ্চ শিক্ষিতা তিনি ছিলেন, বিদুষী মহিলা, কিন্তু খুব তিনি কড়া লোক ছিলেন, প্রশাসক ছিলেন। তাহার পাঁচজন ছেলে, তার মধ্যে আমাদের গুরু পাদপদ্ম মাঝখানে ছিলেন, তাকে লোক তাকে ভীম বলত, বড় ভাইকে যুধিষ্ঠির বলত, যিনি ভক্তিতে অর্ণমী মহারাজ ছিলেন, বাগবাজারের প্রেসিডেন্ট। ইনি খুব বলিষ্ঠ, অত্যন্ত সুন্দর যুবক। যখন তিনি মাধ্যমিক স্কুলে তিনি পড়াশোনা করতেন, তখন মা বিশেষ করে ইনাকে খুব স্নেহ করতেন, আর যাতে ছেলেরা দুরন্ত না হয়ে যায় এই জন্য চেষ্টা করতেন। এতে আমাদের গুরু পাদপদ্ম, তার নাম ছিল বিনোদ বিহারী ব্রহ্মচারী, বাল্যকাল তিনি রাত্রেবেলায় নটা কি দশটার সময় ফিরেছেন বাড়ি। তার মা বেঁচ নিয়ে দরজাতে দাঁড়িয়ে আছে, এত দুরন্ত পানা, রাত্রে দশটার সময় বাড়িতে ফিরবে কেন, স্কুল তো ছুটি হয়ে যায় চারটার সময়, দশটার সময় কেন ফিরবে, লাঠি নিয়ে বেঁচ নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিলেন। আসলে তাকে কঠোর শাসন শাসন করবে। দশটার সময় তিনি যখন ফিরেছেন তখন মা বেঁচ নিয়ে, কেন তুমি এত দেরি করলে, কোথায় ছিলে, তখন গুরু পাদপদ্ম কিছু বলেন। তখন বয়স ষোলো সতেরো বছরের। আবার তিনি বললেন, তোমাকে বলতে হবে কোথায় তুমি গিয়েছিলে। তখন তিনি খুব বিনম্রভাবে বললেন যে মা, আমরা একটি স্কুলের ছাত্র মিলে একটা কমিটি করেছি যে আমাদের যে যত তোমরা খাওয়া দাওয়ার জন্য টিফিন এসে পয়সা দাও, আমরা একটা পয়সাও খাই না, একত্র করি। আর এই শহরেতে যত গরিব লোক আছে, রোগী লোক আছে, অসহায় লোক আছে, তাহাকে আমরা একটু সাহায্য করব, এইরকম ভাবে প্রতিজ্ঞা করি। আমি স্কুল থেকে ছুটি পেয়েই আমি শুনলাম যে এইখানেতে একটি বিধবা মহিলা রয়েছেন, তিনি খুব অসুস্থ, চার পাঁচ দিন ধরে কিছু খান নাই, একশো চার একশো পাঁচ জ্বর, তাকে দেখবার কোনো লোক নাই, বাড়িতে ঔষধ পত্র খাবার দাবার কোনো পথের ব্যবস্থা নেই। আমি সেই শুনে তাহার বাড়িতে গেলাম, দেখলাম তিনি অত্যন্ত অসুস্থ, কেউ দেখবার নেই, পয়সা নাই, টাকা নাই, ঔষধ নাই, পত্র নাই, ডাক্তার নাই। আমি সঙ্গে সঙ্গে আমার দু চারজন সঙ্গীকে আমি ডেকে ডাক্তারকে নিয়ে আসলাম, পথের ব্যবস্থা করলাম, আর তাহাকে ঔষধের ব্যবস্থা করে যখন তাহার একটু জ্বর নামলো, তখন আমার একজন সঙ্গীকে ওখানে রেখে এসেছি, তারপরে আমি আমি বাড়িতে ফিরেছি। আমি যদি আজকে না যেতাম তাহলে সেই মেয়েটি হয়তো মারা যেত। মায়ের লা হাত থেকে লাঠি পড়ে গেল,
তাহার যে ক্রোধ ছিল সেটি একেবারে সে শান্ত হয়ে গেল, চোখ থেকে জল ঝরঝর করে পড়তে লাগলো, আর কোলেতে টেনে নিয়ে তিনি কাঁদতে লাগলেন। এইরকম হয় দয়া যাদের ভিতরে নাই তারা কিরকম হয় গুরু হতে পারে? গুরু হবে কে? যারা একে বুঝতে পারছে সংসার ভূমিতে কোন ভাগ্যবান কোটি কোটি জন্ম জন্মান্তর ধরে আমরা এই সংসারে তো দুপাত খাচ্ছি, কখনো রাজা কখনো প্রজা কখনো কি কখনো পতঙ্গ, কখনো স্বর্গে কখনো নরকে কখনো কিছু কখনো ব্রাহ্মণ, এইরকম হয়তো আমাদের জন্ম কোটি কোটি জন্ম চলে গিয়েছে। আজকে নতুন এটা মনুষ্য জন্ম নয়, রাম এসেছেন কৃষ্ণ এসেছেন নৃসিংহদেব এসেছেন, কেউ আমাদেরকে রক্ষা করে দিয়ে মৃত্যু সংসার থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে যারা এই থেকে বুঝতে পারে যে এই জগতের লোক কৃষ্ণকে ভুলে গিয়ে কৃষ্ণ বিমুখ মুখ হইয়া ভগবান ইচ্ছা করে নিকট মায়া তারে ছাপাটিয়া ধরে পিতা শুনে পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবে হয় সেই ভাব যিনি দুঃখে দেখে দুঃখ দেখে যিনি দ্রবিত হয়ে যান, যেরকম হ্যাঁ প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বললেন তুমি বর মানো নিজে যে প্রভু আমি কি বর মানব, আমি কোনো বর চাই না, বরের আমার যত অভিলাষা সেই সমস্ত আপনি দূর করে দেন। যারা একলা ভজন করে আমি তাহাকে কৃপালু মনে করি না, আমি তাহাকে উন্নত মনে করি মহাভাগবত মনে করি। যারা জীবে ক্ষেত্রে দ্রবিত হয়ে গিয়ে নিজে ভজন করে অন্য লোকে ভজন করিয়ে এই মায়া কারাগার থেকে তাহাকে রক্ষা করে দিতে পারে, এরাই হচ্ছে মহাভাগবত বৈষ্ণব। এই জন্য আমি চাই যে জগতের যত লোকের দুঃখ আমি নিয়ে জগতে সে ভোগ করি জন্ম জন্মান্তর, আর আমার যদি সুকৃতি অথবা কিছু হয়ে থাকে আমি ভক্তি তাহলে সেই বলেছে আপনি তাহাদের সংসার থেকে উদ্ধার করে আপনার নিজস্ব সেবাতে লাগিলেন এই আপনার নিকটে। এই জন্য জীবের যা সব থেকে বেশি দরদি দয়ালু তিনি হচ্ছেন গুরু। কৃষ্ণের যত রকমের কৃপা আছে সমস্ত কৃপা এক জায়গায় ঘনীভূত হয়ে তাহার নাম হচ্ছে গুরু। সংসার দাবার নলনীর লোক প্রণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরুশ্রী চরণা যস্য প্রসাদাত ভগবত প্রসাদ যস্য প্রসাদান নগতি কুতোপি ধ্যায়ম পুনন্তস্য যশস্য চন্দন বন্দে গুরুশ্রী চরণা। যাহা কৃপাই ভগবানের কৃপা, যাহা কৃপা না হলে ভগবানের কৃপা হতে পারে, ভগবানের কৃপা ও গুরু কৃপা অনুবর্তন সেই গুরু পার্শ্বর্ণ আমাদের সমস্ত গুণে বিভূষিত। তার মধ্যে এমন কোন বৈষ্ণবিক গুণ নাই যে তাহার কাছে ছিল না, পরম উপকার। এই উপকারের কথা আপনাদেরকে বললাম। আমাদের গুরুদেব বলছেন মহাপ্রভু এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, রাম এসেছিলেন, কিন্তু আমার চুল ধরে দিয়ে ফেলে নিয়ে এসে সংসার থেকে উদ্ধার করে কৃষ্ণ পাপ করলে গুরু সেবাতে লাগে এমন কেউ আজ পর্যন্ত আছে? তো গুরু হচ্ছে এইটি লক্ষণ। আরো একটি কথা বলি গুরুদেবের মহিমা। গুরুদেব 16 বছর রাজকুমার মতো সংসার ছেড়ে দিয়ে বাড়িতে আসে, মায়ের উপরে বিশেষ নির্ভর কর এই সংসার চালা মহাবুদ্ধিমান দক্ষ সমস্ত কার্যে চিত্ত, কিন্তু সংসার প্রত্যাগ করে তিনি চলে আসেন। 16 বছরে সে প্রভুপাদ দেখা করেছে, প্রভুপাদ তাহাকে পেয়ে অত্যন্ত স্নেহের সহিত বলে যে আমার সমস্ত মঠ এই সঞ্চালিত করে। 2 বছর পরে 18 বছর যখন তার বয়স হল তখন তাকে দীক্ষা ইত্যাদি দিলেন এবং তারপরে তিনি মঠবাসী হয়ে গেলেন আর বাড়ি ফিরেন। কুড়ি দিনের পরে তার বাড়ি থেকে চিঠি আসলো, তাহার মা চিঠি দিয়েছে, কাকে দিয়েছে? প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীকে দিয়েছেন যেতে আমি এখন আমার অন্তিম সময়ে কখন যে মরে যাব খুব ঠিক নাই, আর কাল মধ্যেই আমি মরে যাব, বাঁচবার আশা নেই। যদি আপনি অনুগ্রহ করে আমার এই ছেলেটাকে এই দিনের জন্য আপনি পাঠিয়ে দেন, তাহলে আমার ইচ্ছা পূর্তি হয়ে যাবে, আমি সুখে মরব। প্রভুপাদ দেখ শুনেই পত্র দেখে দ্রবিত হয়ে গেলেন এবং বিনোদ বিহারী ব্রহ্মচারীকে বিরোধ ডেকে নিয়ে গেল গুরু মহারাজ সেখানে গেলেন। তখন তারা 18-19 বছর বয়স, তিনি বললেন তোমার মা এইরকম পত্র দিয়েছে, আমি তোমাকে আদেশ দিয়েছি তুমি যাও বাড়ি ফিরে যাও, এত লাইট আমার সামনে না আসলে ভালো, তুমি বাড়ি ফেরত চলে যাও, তোমার মা এখন মাস উনার আদেশ পেয়ে তিনি চলে আসলেন। পরের দিনেতে ওই দিনে রাত্রে কালেতে প্রভুপাদ বলে গেছে, আমি বিনোদকে বললাম যে তোমার যা মায়ের কাছে যায় একবার দেখা করে আস, দেখো তো যে গেল কিনা, লোক খুঁজতে খুঁজতে পেয়েছি যে এক যা ঘরেতে কোনাতে বসে আছেন অন্ধকারে আর হরিনাম করছে। যে প্রভুপাদকে বলল না প্রভু বিনোদ তো যায় না, সে কোথায় আছে, তো ওই ঘরেতে হরিনাম করছে বসে বসে, ওই দিন সারাদিন ঘর থেকে বেরোয় উনি যা দেখে নি। তো প্রভুপাদ তাকে ডাকাই দেন, তিনি তার কাছে গেলেন, বলছে বিনোদ তোমাকে আমি বললাম তোমার মা এরকম মরণাসন্ন না আর আমার কাছে এরকম প্রার্থনা করেছে, আমি তোমাকে বললাম তুমি যে যাও মার সঙ্গে দেখা করে এসো, তুমি গেলে না কেন গেলে? প্রভু আপনি আমাকে বললেন যেতে, আমি গিয়ে চিন্তা কর আমি কোটি কোটি জন্ম এরকম একটা মায়াতে পড়ে আছি, কোন ভাগ্যক্রমে আপনার জন্মে এসেছি, জন্মে জন্মে মাতা পিতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহিলে কোটি কোটি করোড় জন্ম করে আপনি আপনাকে আমি পেয়েছি, কি এই জন্ম আমি এই রকম সংসারকে আমি নষ্ট করব, আমি মায়ের কাছে যাব, মা আমাকে খুব স্নেহ করে, স্নেহ মানে কি মোহগ্রস্ত করে মমতা করে, মানে বলবে যে বাবা আমি এখন মরতে যাচ্ছি, তুমি আমার একটা শেষ আদেশ রক্ষা করবে, তুমি বিবাহ করে দিয়ে বাড়িতে থেকে সংসারটাকে ভালো করে চলো। তখন প্রভু কি করবো, আমি মায়ের অন্তিম এই ইচ্ছাটা আমি এখন পূর্ণ করতে হবে, তখন তো মায়েরও কল্যাণ হবে না আমারও কল্যাণ হবে না জগতের কারো কল্যাণ হবে না, বলুন প্রভু আমি এই চিন্তা করে আমি নিতে পারি যে কোনো ক্রমেতে যদি মা আমাকে চিন্তা করে এই ওই সময়তে যেতে গিয়ে সে ভজন করছে ভগবানের, তাহলে মায়ের কল্যাণ হয়ে যাবে আর আমি আপনার পাঁচ পথের থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তার মোহগ্রস্ত হব। প্রভু এই যে প্রভু পাঁচ চোখ থেকে জল তাহার এসে গেল, মনে মনে করে ঠিক আর তাকে দিতে পারে, এইরকম নিষ্ঠা না হলে ভজন হয় যাতে গুরু পাঁচ পদ্মে সে নিষ্ঠা নেয় উচিতই ভজন করতে পারে। ভগৎ ভজনে ঋণ, ঋণ মানে কি মেরুদণ্ড, কি গুরু নিষ্ঠা, আমাদের গুরু মহারাজের মধ্যে গুরু নিষ্ঠা এত প্রবল ছিল যে তার হাজার হাজার গুরু ভ্রাতা এটার মুখ তখন সৃষ্টি করত, যে উনার নতুন গুরু নিষ্ঠা আর হাজার হাজার লোক তাহার আছে শিষ্য, কিন্তু তাহার মধ্যে যেরকম গুরু নিষ্ঠা যে প্রাণ নিয়ে গুরুদেব হচ্ছে বাঁচে প্রাণের মোহ করেন না। শ্রীদণ্ডী মহারাজ আপনাদের নিকটে একটি ইনস্টান্ট বললেন, উদাহরণ বললেন, এরকম হাজার হাজার আমরা দেখেছি তার গুরুদেব সেবা করার জন্য প্রাণ হাতের মধ্যে নিয়ে তিনি চলতেন, সবসময় তাকে সেবার মধ্যে থাকতেন, এমন গুরু পাঠ করেন তিনি, এমন তার নিষ্ঠা যে মায়াপুরে যখন যেতে তার সমাধি স্থলেতে তখন প্রভুপাদের গুণ ব্যাখ্যা করতে গেলে আর প্রভুপাদ বলেই পারতেন, দরকারে চোখ থেকে জল হতো, অষ্টসাত্বিক ভাব তাহলে এসে যেত, গলা রূপ হয়ে যেত, স্তম্ভিত হয়ে যেতেন, আমরা এই সব জীবনে অন্য কোথাও দেখি নাই। তখন তিনি ইশারা করে বলতেন, মানে তোমরা বলতে পারছেন না, এমন গুরু নিষ্ঠা জগতে দেখা যায়, এই জন্য গুরুদেবের যাবতীয় সমস্ত লক্ষণ আমরা তার মধ্যে দেখি। যদি তিনি না আসতেন তাহলে আমরা কোথায় থাকতাম? আমাদের নতুন সংসারী ভোগ লোকগুলিকে যে ডেকে নিয়ে আসে আর ভগবত ভক্তিকে তিনি লাগিয়ে দিয়েছেন। আজ তাহার বাণী বিশ্বের যে প্রচার হচ্ছে এই সব তাহার লক্ষণ, যে আমাদের মতন একটা সর্ববিশেষ অযোগ্য ব্যক্তিও কোন ভাষার জ্ঞান নাই, কোন সিদ্ধান্ত জ্ঞান নাই, সাধারণ একটা লোক, আর বিশ্বতে তার কথা শুনবার জন্য লোক লালায় তার পিছে পিছে পাগল হয়ে চলছে। এই গুরু মহিমা তিনি এমন তাহার একটা সংগঠন শক্তি ছিল বাল্যকাল থেকে, সংগঠন করিবেদান সমিতি স্থাপন করে প্রভুপাদের অপ্রকটের পরে প্রায় সব যতরকম প্রচার ছিল বন্ধ হয়ে গেল, সন্ন্যাস বন্ধ হয়ে গেল, পরিক্রমা নৈতিক ধাম পরিক্রমা বন্ধ হয়ে গেল, অংরেজি বাংলা হিন্দি সংস্কৃত আসামিয়া উড়িয়া ইত্যাদি ভাষার যে মাসিক পত্রিকা ইত্যাদি ছিল সব বন্ধ হয়ে যায়। অনেকে সন্ন্যাসী ব্রহ্মচারী সন্ন্যাস ব্রহ্মচারী ছেড়ে দিয়ে সংসার ধর্মতে চলতে লাগে। ওই সময় গুরু পাশে প্রভুপাদ বললেন, এখনো তুমি সন্ন্যাস লও নাই? তিনবার তোমাকে স্বপ্ন দিয়েছেন। তারপরে গুরু মহারাজ কাটবাতে গিয়ে পরম পূজা তার সতীর্থ শ্রীধর মহারাজের নিকটে সন্ন্যাস করেন। কিন্তু আমি মনে করি যে তাকে সন্ন্যাস প্রভুপাদ নিজে হাতে দিয়েছে, যাকে নিজের হাতে নিজের দণ্ড দিলেন, যাকে নিজের কাপড় গরিব বাসন নিজের পরাবাসন ইত্যাদি সব উত্তর দিয়ে ইত্যাদি সব তাহাকে প্রদান করলেন, সেটা সন্ন্যাসী না হলে কে সন্ন্যাসী? গুরু অর্থাৎ প্রভুপাদই তাহার সন্ন্যাসী গুরু। তথাপি শাস্ত্রে বেদে মর্যাদা রক্ষার জন্য তিনি কটবাতে পরবর্তীকালে সে সন্ন্যাস করেন এবং তারপরেই তিনি পরিক্রমা আবার চালু করেন। বাংলাতে গৌড়ীয় পত্রিকা, হিন্দিতে ভাগবত পত্রিকা, তার পরবর্তীকালে আরো আরো সমস্ত যত গ্রন্থ সবগুলি প্রকাশিত আরম্ভ করে। এইরকম ভাবে প্রভুপাদের যাবতীয় সমস্ত প্রচার ধারা আবার তিনি সংসারে থাকেন আরম্ভ করলেন। তিনি অত্যন্ত সুবক্তা ছিলেন, পরম সুবক্তা, আর সুলেখক ছিলেন, দুটা একসঙ্গে। এই গুণগুলি পাওয়া যায় না। আবার তিনি কঠোর শাসক প্রশাসক ছিলেন, আবার পুষ্পথিকেও আবার কোমল, শিষ্যদের প্রতি কত তাহার স্নেহ মমতা ওগুলি নিজে চোখে না দেখলে বুঝতে পারে না, এত তিনি দয়ালু ছিলেন। আবার কঠোরও ছিলেন, বজ্রাদপি কঠোরা মূর্ধনি কুসুমাদপি। তিনি এমন সুবক্তা ছিলেন যে প্রভুপাদের সময়তে প্রভুপাদ দেখতেন যে যদি কোনো দুটা ব্রহ্মচারীর মধ্যে মনোমালিন্য হয়েছে তখন তিনি বলতেন যে তুমি তাহার গুণ বলো, আর ওকে বলতেন যে তুমি তাহার গুণ বলো। একদিন গুরু মহারাজ মানে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সতী গোস্বামী ঠাকুর বিনোদ বিহারী ব্রহ্মচারীকে বললেন অস্ম দিয়ে গুরুপাদ তুমি পরমানন্দ এর গুণ বর্ণন কর। পরমানন্দ মানে প্রভুপাদের তিনি একান্ত সেবক ছিলেন, তাকে রান্না, তাকে কাপড় ধোয়া টোয়া, তাকে 24 ঘন্টা তার সঙ্গে তিনি থাকতেন, যোগ্য ব্যক্তি ছিলেন। তিনি ওই বক্তৃতাতে তখন ব্রহ্মচারী, কেউ জানে না যে সে এত সুন্দর তিনি বক্তৃতা দিতে পারে। পরমানন্দ তাহার নাম, তিনি পরমানন্দ শাস্ত্রীতে যেখানে যেখানে আছে প্রথমে তিনি গুরু প্রণাম মন্ত্রে কি বললেন, মুখং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব। এইখান থেকে পরমানন্দ মাধব তার বললেন, পরে বলছেন অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ প্রজৌকৃষাম জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম। এই নিয়ে পরমানন্দের গুণগুলি বর্ণন করতে লাগলেন। যারা গুরু প্রতি একনিষ্ঠ, তারা মধ্যে সমস্ত গুণ থাকতে পারে। তিনি পরমানন্দ কেউ, পরমানন্দ মানে ভগবান হচ্ছেন স্বয়ং কৃষ্ণচন্দ্র পরমানন্দ, তাহাকেও প্রসন্ন করে দিতে পারে, তার গুণেতে আকৃষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বেদান্ত সূত্র দেব আনন্দময় অভ্যাস ইত্যাদি সম্বন্ধে তিনি এই সবগুলি ব্যাখ্যা করেন, তাহার ব্যাখ্যা শুনে সকলে চমৎকৃত হয়ে এমন সুন্দর বক্তৃতা দিতে পারে। তারপরে পরবর্তীকালেতে শিল প্রভুপাদ তাহাকে ভক্তি কৃতি রত্ন ইত্যাদি উপাধি, শুধু তাই নয়, তিনি এমন সুলেখক ছিলেন যে পরিক্রমা কালেতে হাজার হাজার লোক কত রকমের রোগ তার কাছে দর্শন করতে আসে, জিজ্ঞাসা করছে। তার মধ্যে থেকে আমাদের বর্তমান সভাপতি আচার্য ছিল ভক্তি বেদান্ত বামন মহারাজ, তিনি তখন সজ্জন সেব ব্রহ্মচারী, তখন কলম আর কাগজ নিয়ে পত্রিকার সম্পাদক সম্পাদনের জন্য তিনি বসে আছেন, যে আপনি একটা প্রবন্ধ দিলে সম্পাদকীয় দেখা, তার মধ্যে থেকে কোন বই দেখা নাই, আর হাজার লোক বসে আছে, পরিক্রমা আয়োজন চলছে, সমস্ত মাথা মধ্যে আছে, আর তার মধ্যে দেখতে দিতে লাগে। একবার দেখতে হবে না, গুরু মহারাজ যেরকম হতে কোনো শাস্ত্রে দেখবার দরকার নেই, ঝটঝট করে বলে যাচ্ছেন। পরম পূজ্যবাদ বামন মহারাজ এমন ভাবে যে ভুল ভাবে লিখছেন যে তার মধ্যে কোনো ভ্রম ভ্রান্তি ভুল নিশ্চয় কিছু হবার কোনো উপায় ছিল না, সঙ্গে সঙ্গে প্রেসে দিয়ে আবার রাত্রে দিন ছাপিয়ে। এমন সুলেখক ছিলেন, এমন সুলেখক ছিলেন গুরুপাদ পদ্ম, যে নতুন নতুন পুরনো তো গ্রন্থ প্রকাশিত করেছেন, তাছাড়া এমন নিজে মৌলিক গ্রন্থ প্রকাশ করেছেন মায়াবাদের জীবনী বৈষ্ণব বিজয়। যতদিন মায়াবাদ জগতে থাকবে কোনোদিন ভক্তি প্রচার হতে পারে না। আরেকটি গ্রন্থ লিখেছেন, তাতে দেখিয়েছেন প্রাচীন কাল থেকে সত্যযুগ থেকে আরম্ভ করে এই কলিযুগ পর্যন্ত কোন বৈষ্ণব মায়াবাদ গ্রহণ করে না, কিন্তু কতগুলি মায়াবাদী তারা সবগুলি বৈষ্ণব নিজে পরাজিত হয়েছে, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে। তিনি সিদ্ধ করেছেন যে রাবণ মায়াবাদী ছিল, পাক্কা মায়াবাদী, সীতাকে হরণ মানে শক্তিকে হরণ করছে, মায়াবাদীরা শক্তিকে মানে না, এই জন্য শক্তিকে হরণ করছে, নির্বিশেষ ব্রহ্ম করবে তাকে বানিয়ে দিবে ব্রহ্ম। এই জন্য রাবণ প্রথম হচ্ছে সত্যযুগের ওই সময়তে সীতা জিজ্ঞেস মহা একদম অদ্বৈতবাদী, কোন সেটা অদ্বৈতবাদী, সে কৃষ্ণ কেন্দ্রে দিতে চায়, শক্তি উপাসনা করে, এরা দুটাই হচ্ছে মহা মায়াবাদী। তারা শাস্ত্রেতে এই সবগুলি নানা প্রকারে যে গল্পের অথবা আখ্যায়িকার মধ্যে এই সবগুলি বর্ণন করা হয়। শঙ্করাচার্যের মুক্তি হয় নাই, তিনি ভাঁতাবাজি করে এই সবগুলি দেখিয়েছেন, নয়তো পরবর্তী কালেতে তিনি কিরকম ভাবে আবার জন্মগ্রহণ করে দিয়ে শঙ্করাচার্যের দ্বিতীয় পরিকল্পনা, সব নানা প্রকারের ওর মধ্যে যুক্তি দিয়ে একটা অদ্ভুত গ্রন্থ লিখেছেন। আর তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব আমাদেরকে আমাদের সম্প্রদায়কে রক্ষা করে দিয়েছেন, আমাদের প্রভুপাদের পরে যদি এই মহাপুরুষ যদি না আসতেন আমাদের সম্প্রদায় সহজিয়া হয়ে যেত অথবা অন্যদিকে চলে যেত। আজকাল কতগুলি লোক বলে যেতে মধ্বাচার্য থেকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব আসেন, গৌড়ীয় সম্প্রদায় একটা স্বতন্ত্র সম্প্রদায়, ভক্তিগুণ ঠাকুর বলছেন যে যারা এরকম বলে তারা কলিজ, তারা মহাপ্রভুকে স্বতন্ত্র একটি সম্প্রদায় প্রবর্তক মাত্র মেনেছে। মহা আমাদের গুরু পার্বণ এই সমস্ত বিচারকে খণ্ড বিখণ্ড করে দিয়ে স্থাপিত করলেন যে আমাদের গৌড়ীয় সম্প্রদায় মধ্যম সম্প্রদায়ের অঙ্গ। গুরু মহারাজের প্রতিভা যদি জানতে হয় তাহলে তাহার লিখি মঙ্গল আরতি, গুরুপাদ পদ্মের আরতি, তুলসী আরতি। প্রথম সংখ্যাতে তাহার বিরহ মাঙ্গল্য, প্রথমে প্রথম
মানে গৌড়ীয় পত্রিকা।
অদ্ভুত কি ভাষার লাগিত্য, শব্দ অলঙ্কার অনুপ্রাস আর সিদ্ধান্তের চূড়ান্ত। তিনি বলদেব বিদ্যাভূষণের একটি প্রবন্ধে লিখছেন কি আমার বহুদিন ধরে একটা এরকম হতে সন্দেহ ছিল। ভাগবত সম্প্রদায় কাকে বলে, ভাগবত পরম্পরা কাকে বলে, আর গুরু পরম্পরা কাকে বলে জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারে। তিনি লিখেছেন সেই প্রবন্ধে যে শিল প্রভুপাদ এটা আবিষ্কার করেছেন, ভাগবত পরম্পরা নিত্যে আছে কিন্তু আবিষ্কার করেছে কে, জগৎগুরু নিত্য লীলা প্রবেশ বিষ্ণু পার্থ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। তিনি বলেছেন ভাগবত পরম্পরাই পরম্পরা, শিষ্য পরম্পরা এটা শুদ্ধ নয়। যদি শুদ্ধ আছে তাহলে ভাগবত পরম্পরা গুরু পরম্পরাকে পুরোভূত করে থাকে। তারপর যদি ভক্তিবিনোদ ঠাকুর শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল গৌতম দাস মহারাজ এরা কি গ্রহণ করেছেন ভাগবত পরম্পরা, কৃষ্ণ হচ্ছেন প্রথম গুরু, তারপরে তাহার শিষ্য হচ্ছেন ব্রহ্মা, তার থেকে নারদ, তার থেকে বেদব্যাস, তার থেকে সূর্য গোস্বামী মধ্বাচার্য দুজন, তারপরে থেকে এই পরম্পরা আসছে, তার মধ্যে কোন জন সিদ্ধ না, সকলেই শব্দ। এই হচ্ছে ভাগবত, তার মধ্যে শুধু মুখেতে যে দীক্ষা দেওয়া এটি প্রধান নয়, ভাগবত পরম্পরার মধ্যে প্রধান কি তাহার অন্তরের শিক্ষা, বাহিরের শিক্ষা যাবতীয়গুলি অনুপ্রাণিত হয়ে সেই সমস্তগুলি অঙ্গীকার করে নিয়ে ভজন করে, সেইটি হচ্ছে ভাগবত পরম্পরা। কিরকম জগন্নাথ দাস বাবাজী মহারাজ 144 বছর পর্যন্ত জগতে ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর তিনি বাহ্যত দৃষ্টিতে একজন বাবাজি, তার নাম কি ছিল বিপিনচন্দ্র গোস্বামী, তার নিকটেতে দীক্ষা নিয়েছেন হরিনাম নাম, কিন্তু যাবতীয় সমস্ত শিক্ষা ভজনের আদর্শ তত্ত্ব ইত্যাদি কার কাছে নিয়েছিলেন, ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ। সহজিয়ারা ওই দেখে যে যার শিখে দীক্ষা নিয়েছে কি কার মধ্যে একটা মন্ত্র দিয়েছে সে ওই হচ্ছে গুরু, কিন্তু যথার্থ গুরুকে যাহার আচার বিচার অন্তরে ভজন প্রণালী তাহার তত্ত্ব ইত্যাদি গ্রহণ করে সেই হচ্ছে শিষ্য, আর যাহার গ্রহণ করে সেই হচ্ছে গুরু। গুরু তাকে মন্ত্র দিয়ে দিলে নিজেই তার গুরুত্ব নেয় আর শিষ্যের শিষ্যত্ব নেয়। যদিও মনে করে যে আমার গুরু নিত্যানন্দ প্রভু কি বলদেব প্রভু, নিজের গুরুকে সকলই মনে করে, কিন্তু মনে করলে কি হবে, গুরু যদি গুরুর মধ্যে গুরুত্ব থাকে তাহলে তো গুরু, যে সে গুরু হয়ে যেতে পারে, তার মধ্যে লক্ষণ চাই গুরু, কি লক্ষণ, তদ্বিজ্ঞানার্থম সব গুরু মেওয়া হয়ে করছে, অথবা শ্রীমদ ভাগবতে বলছেন তসমাত গুরু প্রপদ্যে জিজ্ঞাসু সে উত্তম সাধ্যে পরিচর্যনাথম ব্রহ্মণ্য উপসমাশ। সমস্ত শাস্ত্রে যাওতে সত্যকে জ্ঞানদম যিনি করেছেন এটি বলে সপ্ত ব্রহ্ম নিষ্ণা, শুধু তাই নয় পরব্রহ্ম যে সাক্ষাৎ কৃষ্ণ তাহার সাক্ষাৎ অনুভূতি লাভ করেছেন, সমস্ত শব্দ শাস্ত্রের মধ্যে পারঙ্গত হলেও হবে না, ভগবানের অনুভূতি হবে, আর সংসার থেকে পরম বিরক্ত ভগবানের মধ্যে অনুরক্ত, এইগুলি হচ্ছে গুরুর লক্ষণ। এই গুরুর লক্ষণ না হলে আর গুরু মন্ত্র দিয়ে দিল আর শিষ্য হয়ে গেল আর গুরু হয়ে গেল, এটি পরম্পরা নয়, এত পারে কারো মঙ্গল হবে না, গুরুর মধ্যে গুরুত্ব। অতএব যাহা গুরু থেকে দীক্ষিত হয়ে তাহার আচার বিচার ধারা ভজন প্রণালী সব কিছু গ্রহণ করেছেন অনুভব করেছেন তারা হচ্ছে ভাগবত পরম্পরার মধ্যে। এই জন্য গুরুপাদ বলেছেন যে ভাগবত পরম্পরা গুরু পরম্পরাকে প্রণীভূত করে রেখেছে। গুরু পরম্পরা ওই যে শিষ্য পরম্পরা প্রধান নয়, প্রধান কি ভাগবত পরম্পরা, যাহার আচার্য ভক্তি বিনোদ ঠাকুর তিনি গ্রহণ করলেন আচার্য চার কাহার জগন্নাথ দাস মহারাজ। এইরকম হয়েছে আরো আমাদের ভাগবত পরম্পরার মধ্যে হিসাবগুলি দেখা। এই জন্য শিল প্রভুপাল এইগুলি বিচারধারা গ্রহণ করলেন। আজকাল যে সাধারণ ভাবে চলছে গুরুর মধ্যে গুরুত্ব নাই তথাপি তাহাকে গুরু মনে করে দিয়ে, এটা হয় কি বাউলা গাছকে আম গাছ মনে করে দিয়ে যদি লাখ বছর পর্যন্ত ওখানে থাকে আম ফল পাওয়া যাবে। এই জন্য ভাগবত প্রধান, ভাগবত পরম্পরা প্রধান, গুরুপাদ প্রশ্ন এই সবগুলি তার লেখনীর মধ্যে উনি লিখেছেন। শুধু তাই নয়, তিনি একাধারে যেরকম তত্ত্ববিদ ছিলেন সেই রকম ভাবে তিনি রসিক পরম বৈষ্ণব ছিলেন, তিনি রূপান্ত ছিলেন, রাগানুষ ছিলেন রূপান্ত। কিরকম হয়েছে তিনি বলছেন, রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলোপিতা শ্রীকৃষ্ণ চরণম বন্দে রাধালিঙ্গিত বিগ্রহ। রাগান্তা একটা জিনিস খুব কঠিন জিনিস, খুব দুর্লভ জিনিস, কোটি প্রতি মহামূল্য, যাহা কোন রসিক বৈষ্ণব নিকটে সে বসে হরিকথা শ্রবণ করতে করতে শ্রীমদ ভাগবতের ব্যাখ্যা ইত্যাদি শ্রবণ করে একটু লোভ উৎপন্ন হয়েছে যে আমি কৃষ্ণের সেবায় এইরকম করবো। এই লোভময় যাহাদের ভক্তি হয়েছে এরা হচ্ছে রাগানুগার অধিকার। আমি যশোদা মায়ের মতন কৃষ্ণকে ভালোবাসবো, হরিকথা শ্রবণ করতে 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 শ্রীমদ ভাগবতের কথা রূপ গোস্বামী গ্রন্থ পড়ে মনে হলো আমি গোপীকর্মের মতো মনে হল। এই লালসা যাহাদের মধ্যে জেগেছে তারা হচ্ছে রাগানুগার, কিন্তু তার মধ্যে বিরলে কোটি কোটি জনের মধ্যে একজন রূপাঙ্গী আমাদের গুরুপাদ পদ্ম রূপাঙ্গী ছিল। রূপ গোস্বামীর যে হৃদয়ের ভাব, রাধাকৃষ্ণের প্রতি যেরকম সেবার ভাবনা গুরুপাদ পদ্ম। এই জন্য তিনি বলছেন রাধা চিন্তা নিয়েছেন যশকান্তের বিলোপিতা, সবই মনে করে কৃষ্ণ অন্তর ধ্যান হয়ে গেলে গোপীরা কাঁদতে লাগলো। কৃষ্ণের কাছে কৃষ্ণ কোথায় যে চলে গেলেন, গোপীরা পাগল হয়ে গেল কৃষ্ণকে খুঁজতে খুঁজতে, তারা এক একটি বৃক্ষের তলাতে গিয়ে বৃক্ষের নিকটে জিজ্ঞাসা করছে আমার কৃষ্ণ কোথায় গেল, পাগল হয়ে গেল। তারা হরিণগুলিকে জিজ্ঞাসা করছে, এমনকি নদীকে জিজ্ঞাসা করছে, এমনকি কৃষ্ণের ভাবেতে তন্ময় হয়ে গিয়ে তারা নিজেকে মনে করছে যে আমি কৃষ্ণ, এইরকম তাহাদের ভাবনা হচ্ছে। কৃষ্ণের জন্য গোপীরা সব দুঃখী। গুরুপাদ বলছেন যে তা কেন, রূপের সামনে বিচার হচ্ছে যে গোপীরা কেন রাধার বিরহে কৃষ্ণ তাহাকে খোঁজুক, কৃষ্ণ রাধার বিরহে কৃষ্ণ পাগল হোক, এরা হচ্ছে রাধা পক্ষীয়। এই জন্য বলছে রাধা চিন্তা নিয়েছে না, রাত্রিকে শ্রীমতী রাধিকা প্রথম অন্তর ধ্যান হলেন, কৃষ্ণ তাহার চিন্তা করতে 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 কালো থেকে তাহার বহু বর্ণ হয়ে গেল, তার চিন্তা করতে করতে সেই আমাদের আরাধ্য বিগ্রহ হচ্ছেন শ্রী রাধা বিনোদ বিহারী। কৃষ্ণ এখানে কৃষ্ণ রূপেতে আছেন, কিন্তু রূপ কলে হবে শ্রীমতী রাধিকার অঙ্গকান্তি তার মধ্যে প্রবেশে তাকে বহু বর্ণ করে দিয়েছে, স্বর্ণবর্ণ করে দিয়েছে। এই জন্য গুরু পাদ পদ্ম এইটি হচ্ছে রূপাঙ্গ প্রধান তিনি ছিলেন। শুধু তাই নয়, বহু জায়গাতে ক্ষেত্রেতে তাহার আরতিতে দেখব, আরতিতে তিনি কি বলছেন, জাগুক হৃদয়ের মোর সুমঙ্গলা, তো আরতি কি তাকে বলছেন, ময়ূর সুকাদি শারীর কত বিকরাজ মঙ্গল জাগর হেতু করিছে বিরাজ। মঙ্গল আরতি কাকে বলে, যশোদা মা কৃষ্ণকে আরতি করেন সুন্দর ইত্যাদি দেখছে। আর দ্বিতীয়টা হচ্ছে গোপীরা নিশান্ত লীলা করে ললিতা বিশাখা তাহার আরতি করছেন। গুরু মহারাজ এখানে বলছে জাগ্রত হৃদয় মোর সুমঙ্গলা রতি, মানে কি আবার নিশান্ত লীলা একটা প্রয়োগ করেছিলেন তার, হ্যাঁ মঙ্গল নিশান্ত লীলা মঙ্গল উদয়, মঙ্গল আরতি জাগে। আমাদেরকে তিনি আশীর্বাদ করছেন আর অন্য লোকের শিক্ষা দিচ্ছেন। মঙ্গল আরতির সময়কে যেন নিশান্ত লীলার ভাব আমাদের হৃদয়ে জাগে। কেউ বলি আমাদের গুরুদেব এই শিক্ষা কোনোদিন দেন নাই, তারা কোনোদিন জান নাই, তার শিক্ষা কোনো শুনে নাই কোনোদিন জীবনে। অতএব এই সবগুলি স্পষ্ট করে তিনি দেখিস, তিনি একটা রূপানুগ সম্পর্কে তোমাদের মনে হবে তিনি প্রকাশিত হয়ে রূপানুগ ভজন সম্পর্ক, তার মধ্যে যাবতীয় সমস্ত এই 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 তার মধ্যে প্রকাশ করেছিলেন। ও পরে নিশ্চিত রূপে তো ওর দিকে রুচি যাবে। তিনি এত গম্ভীর দার্শনিক ছিলেন, কিন্তু কৃষ্ণ লীলা শুনেই একবার চোখ থেকে দরকার করে জল পড়ল। এই সমস্তগুলি আমরা দেখেছি, তাই নয়। তিনি একটা লিখেছেন গুরুপাদ পদ্মের আরতি তার গুরুদেবের, তাতে লিখেছেন কি প্রদীপ কি পঞ্চ প্রদীপ ভক্তি পাঁচ রং সাত দাস সত্য বাস করল, এই হচ্ছে পঞ্চ প্রদীপ। ভক্তি দিনের ধারায় হচ্ছে জলসংখ ধার, আর ধূপটা কি প্রচারই হচ্ছে ধূপ, ঘন্টা কি বৃহৎ মৃদঙ্গ যতার বিশেষে মহাপ্রভুর কথা কৃষ্ণের কথা চারিদিকে প্রচারিত হয়েছে। এই সমস্তগুলো উদ্ভাবনী শক্তি তার আছে। এইরকম ভাবে তিনি অনেক রাত হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে, আমাকে ডক্টর অত বলতে নিষেধ করেছে, তার মহিমা বহু। কালকে যদি হয় আবার কিছু বলবো, তবে একটি কথা আর বলে যাই। মথুরা থাকাকালে তিনি এক সময় সহজিয়ারা মহাপাত আরম্ভ, সেই সময় তিনি পাঁচটি মাত্র প্রবন্ধ দিয়েছিলেন সহজিয়ার কি সাউরি সালার ভিতে গল পঞ্চানন পঞ্চাননের সীতাহরণ। সাউরি সালার ভিতে গরত মানে কি ওরা এই উপরে গুরু মহারাজের উপরে কেস করলো যে আমাদেরকে শালা বলছে। গুরু মহারাজ বলি আমি শালা কথা বললাম, আমি তো যে পাঠশালা পাঠশালা ওরকম সাউরি শালা আমার দাবি কোথা দিলাম। দোয়ার সব বোধ হক যারা জানবে তারা বুঝবে এই সব নিয়ে অত্যন্ত গম্ভীর তাহার সাহিত্য ছিল, চিন্তন ছিল। ওইতে তারা নালিকর আম শেষ পর্যন্ত তার চরণেতে পড়ে তারা ক্ষমা মানল। আমাদের মথুরা থাকাকালেতে আমাকে তিনি হিন্দি ভাষার একটা ভাগবত পত্রিকা প্রকাশ আমাকে সম্পাদক করে এক সময় নিম্বাক সম্প্রদায়ের লোক একটা পত্রিকাতে লিখল যে চৈতন্য মহাপ্রভু তিনি কেশব কাশ্মীরের শিষ্য ছিলেন। মহাপ্রভুকে যখন তিনি নিমাই পণ্ডিত ছিলেন অধ্যাপক ছিলেন তখন সে এসে পরাস্ত করে আর তাহাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে মহাপ্রভু তাহার শিষ্য। মহা এই কথা আমি গুরু মহারাজকে দিয়ে ওই পত্রিকা দেবাকে তিনি একেবারে ভেঙে দেন। আচ্ছা ধর তিনি ডিক্টেশন দিতেন, তিনি বলি নিম্বাক সম্প্রদায় বলে কোন সম্প্রদায় নাই, কোন সম্প্রদায় লোক যুগ গোস্বামী ইত্যাদি কেউ তার উল্লেখ করে নাই, এই জন্য আধুনিক অসৎ অসৎ সম্প্রদায় সম্প্রদায় হচ্ছে নিম্বাদিত সম্প্রদায় যারা এইসবগুলি বুঝলেন তারা বুঝলেন। এইরকম হয় ওই সময়তে তারা মানহানি কেস করলো ২,০০,০০০ টাকা। তখন গুরু মহারাজ কাছে নোটিস আসলো, তিনি মকিলরা সবগুলি বললো যে খবরদার কেশব মহারাজের বিরুদ্ধে তোমরা কোনো নালিশ করতে যেও না, সাপ কেঁচুয়া বাহার করতে সাপ বেরিয়ে আসবে, খবরদার তোমরা এইসব কি করতে যেও না, মাটি ধরাকে পড়বে। তখন বাদ ধরে তারা কেস ছিল। এইরকম হাতে কত রকমের হাতে সম্প্রদায়ের উপরে বিপত্তি এসেছে, গুরু মহারাজ সম্প্রদায়কে রক্ষা করেছেন। এই জন্য তাহার একজন গুরু ভ্রাতা ভক্তি সারণ গোস্বামী মহারাজ বুঝবার গুরু মহারাজকে উপাধি দিলেন কি পাষণ্ড গজেন্দ্র সিংহ। গুরু মহারাজ বইটা আমাদের গেটের উপরে পাষণ্ড মানে হাতি, হাতি রূপী পাষণ্ড, তাহাকে সিংহ যেরকম আক্রমণ করে পারাস্ত করে দেয় ওই রকম ভাবে ওদেরকে পারাস্ত করে দেন। যারা সজিয়া সকি ভেকি স্মার্ট জাতি স্মার্ট বুটাইন ভজনে বিরোধী সমস্ত লোকের পার্শ্বকে তিনি চলন করেন। এইরকম গুরু পাঠ করেন মহিমা অনন্ত। আমি আগামীকাল আপনাদের কিছু বলবো, আজকে এই বলে আমরা অবস্থাতে সমাপ্ত। আমি এত শরীর অসুস্থ বলে আপনাদের নিকটেতে আমি ক্ষমা ভিক্ষা করি। আমি এখানে যাই শ্রী ভাস্কর্যাক মহারাজ সভার সঞ্চালন।
এই মহাপুর ধর্মসায় প্রধান অতিথির পদ অলঙ্কৃত করবার জন্য অবসর প্রাপ্ত মহোদয় মাধুরী মুখোপাধ্যায় মহাশয়কে আমরা আহ্বান
কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাপ্রসন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ।